الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله খ্রিস্টান বেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের কে আমরা জানানোর চেষ্টা করি, প্রতিটি পর্বে আমরা চেষ্টা করেছি কুরআনুল করিম ফুরকানুল হামিদের যে সুরাগুলো রয়েছে এই সুরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, সুরা বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করা হয়। প্রতিটি পর্বে আমরা কিছু সুরা নেই, এই সুরার মধ্যে কয়েকটি আয়াত রয়েছে, রুকু রয়েছে, এই সুরাটি কোথায় নাজিল হয়েছে, এই সুরার নামকরণের ইতিহাস কি, কোন বিষয়কে লক্ষ্য রেখে এর নামকরণ করা হয়েছে, পাশাপাশি এই সুরার আলোচ্য বিষয়সমূহ কী কী আমরা তা জানার চেষ্টা করি। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা কুরআনুল করিম ফুরকানুল হামিদের কিছু সূরা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের নিকট উপস্থাপন করব। বিগত পর্বগুলোতে আমরা বিভিন্ন সূরা নিয়ে আলোচনা করেছি, আজকের অনুষ্ঠানে কোন কোন সূরা নিয়ে আমরা আলোচনা করব জানব, তার পূর্বে আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলা সম্বলিত একটি হাদিসের মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন শফিউল মুজদামিন রাসূল করিম রাফু রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর অধিকারে দুরুদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমি তা সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করি দর্শকবৃন্দ, আমরা জুমার দিনকে কাজে লাগিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে বেশি বেশি দুরুদে পাক পাঠ করব, আর এর বরকত এমনটা হবে যে কিয়ামতের দিন আমরা ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। বিশেষ করে জুমার দিন যখন আসে, জুমার দিন যেন আমরা অধিকারে অত্যধিক হারে বেশি বেশি দুরুদে পাক পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য, অনুষ্ঠানের বরকতের জন্য আসুন আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সূরা নিয়ে আলোচনা করি। আজকে আমরা যেই সূরাগুলো নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে, আজকে ইনশাআল্লাহ তাআলা সূরা নামল নিয়ে আলোচনা করব, এছাড়া সূরা কাসাস এবং আরেকটি সূরা নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। আলোচনা করার মানুষে আপনাদের নিকট উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এই তিনটি সূরা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আলোচনার দিকে যাব। সর্বপ্রথম আমরা সূরা নামল সম্পর্কে শ্রবণ করব। সূরা নামল কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা নামলের মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে, এর নামকরণের ইতিহাস কি, পাশাপাশি এর মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেদিকে যাব। আসুন আমরা এই আলোচনা শ্রবণের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আরেক হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন নিয়াত, মুসলমানের আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তো আমরা যা কিছুই করি এর পূর্বে ভালো ভালো নিয়ত করা উচিত। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামিক প্রতিষ্ঠাতা, তিনি আমাদেরকে উৎসাহ প্রদান করেন, এমনকি আমাদের দৈনন্দিন কাজের হিসাব নিকাশের জন্য ফিকরে মদিনার জন্য আমাদেরকে যে একটি রিসালা দিয়েছেন, পুস্তিকা দিয়েছেন, যার নাম হচ্ছে নেক আমল। এ নেক আমল রিসালার সর্বপ্রথম প্রশ্ন, আজকে কি আপনি দাইস এবং ভালো কাজের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিয়েছেন কিনা। তো আসুন আমরাও নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠানে যে সকল আলোচনা করা হবে, যে সকল বিষয় বলা হবে, তা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব, নিজে মনে রাখব, অপর নিকট পৌঁছে দিব ইনশা আল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে নেকির কাজ করা, নেকির দাওয়াত দেওয়া এবং নেকির কথা শোনার, আলোচনা শোনার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক বন্ধু, আমরা শুরুতে আলোচনা করব সূরা নামল নিয়ে। সূরা নামল কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়েকটি আয়াত রয়েছে, কয়েকটি রুকু রয়েছে, পাশাপাশি সূরা নামল এর নামকরণ, নামল কেন করা হলো এবং এর আলোচ্য বিষয় কি, সে সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। তো আমরা যদি দেখি যে সূরা নামল কোথায় অবতীর্ণ হয়েছে, তাফসীরে মাদারিকের 837 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে, সূরা নামল মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে সূরা নামল এটি হচ্ছে মাক্কি সূরা। আর এই সূরার মধ্যে সর্বমোট 193টি আয়াতে মোবারকা রয়েছে এবং এই 193টি আয়াতে মোবারকা 7টি রুকুতে বিভক্ত। অর্থাৎ সূরা নামলে 7টি রুকু এবং 193টি আয়াতে মোবারকা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সূরা নামল এর নাম নামল কেন হলো, অন্য কোনো নাম না হয়ে নামল কেন রাখা হলো? এ ব্যাপারে এসেছে, নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। আমরা দেখি ছোট একটি প্রাণী পিঁপড়া, এই পিঁপড়া একে আরবিতে নামল বলা হয়। যেহেতু এই সূরার আয়াত নাম্বার 18-র মধ্যে পিঁপড়ার ঘটনা বর্ণনা করা হয়েছে, পিঁপড়ার বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে সূরা নামলের 18 নম্বর আয়াতে, আর এর সাথে সম্পর্ক রেখেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নামল। সূরা নামল এই সূরার মূল আলোচ্য যে বিষয় রয়েছে তা হচ্ছে ওই সকল বিষয় এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে, যেমন প্রত্যেক ব্যক্তির আল্লাহ তাআলার উপরে ঈমান আনা এটা আবশ্যক এই ব্যাপারে, এবং আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা এক এবং আল্লাহ তাআলাই ইবাদতের একমাত্র উপযুক্ত, আল্লাহ তাআলাই একমাত্র ইবাদতের যোগ্য, আল্লাহ তাআলার ইবাদত করব, এই সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার না বানানোর ব্যাপারে আলোচনা করা হয়েছে, মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে, হাসের এবং নাসার এটার সত্যায়ন করা হয়েছে, মানুষের হাসের নাসার হবে এটার ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কোরআনে পাক আল্লাহ তাআলার কালাম, এইটা যে কোরআন যে বাস্তবে আল্লাহ তাআলার কালাম, এই সম্পর্ক কোরআনে পাকের এই সূরার মধ্যে অর্থাৎ সূরা নামলের মধ্যে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি সূরা নামলের আরও কিছু আলোচ্য বিষয় রয়েছে, সেদিকে যাব। এই সূরার মধ্যে আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করছি। এই সূরার শুরুর দিকে কোরআনে করিম ফুরকানুল হামিদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, নেক আমলদার বা যারা নেক আমল করে এমন মুসলমানদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আখিরাতের যারা অস্বীকারী, যারা আল্লাহ তাআলাকে ইনকার করে, আল্লাহ তাআলার ইবাদতকে ইনকার করে, অস্বীকার করে এবং আখিরাতকে অস্বীকার করে, তো তাদের জন্য কঠোর শাস্তির ভয় দেখানো হয়েছে, ঘোষণা এসেছে। এই সূরার মধ্যে 5টি ঘটনা বর্ণনা করা হয়েছে। 5টি ঘটনা কি কি? 5টি ঘটনা বলতে 5 জন নবী আলাইহিমুসসালামের ঘটনা এসেছে, যেমন হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং পিঁপড়ার ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিস, ওই রানী বিলকিসের আলোচনা, ওই ঘটনার আলোচনা এসেছে। পাশাপাশি হযরত সালে আলাইহিস সালাম এবং তার যে গোত্র ছিল তাদের আলোচনা এসেছে, তাদের ঘটনা এসেছে, এবং হযরত লূত আলাইহিস সালাম এবং তার যে গোত্র রয়েছে, কম রয়েছে, তার যে হাওয়ারি ছিল তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। যদি আমরা দেখি তাহলে আরও কিছু বিষয় এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলার এক হওয়া, এই ব্যাপারে দলিল বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে, এবং আসমান জমিন নদী এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে যেই খাজানা ভাণ্ডার রয়েছে এই ভাণ্ডার থেকে মানুষের উপকার অর্জন করা, এগুলো মানুষকে ইলহাম করা হয়েছে। পাশাপাশি জলস্থল অর্থাৎ জল হোক বা স্থল হোক, এর মধ্যে যেই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়েও এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই সূরার মধ্যে কিয়ামতের দিনে যে ভয়াবহতা রয়েছে, ভয়াবহ দৃশ্য হবে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আল্লাহ তাআলার ইলম কত প্রশস্ত, রাত এবং দিন একের পর এক, অর্থাৎ রাত আসবে এরপর দিন আসবে এরপর রাত আসবে দিন আসবে, এই ধারাবাহিকতা, পাশাপাশি হাসর এবং নশর যারা অস্বীকার করে এমন মুশরিকদের যুক্তি, তাদের কথাকে খণ্ডন করা হয়েছে এই সূরার দ্বারা। পাশাপাশি কিয়ামতের কিছু লক্ষণ আলামত সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যেমন দাব্বাতুল আর্দ বের হবে এবং পাহাড় উড়তে থাকবে এবং শিঙায় ফুঁক দেওয়া, এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কিয়ামতের যে আলামতগুলো রয়েছে এর মধ্যে কয়েকটি আলামত নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কিয়ামতের দিন লোকদেরকে দুইভাবে বিভক্ত করা হবে এবং তাদের যে প্রতিদান দেওয়া হবে প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। তবে দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম এই সূরার মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরেকটি সূরা নিয়ে আমরা আলোচনা করব, আর ওই সূরার নাম হচ্ছে সূরা কসাস। দর্শকবৃন্দ, আমরা যদি দেখি এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, তাহলে বর্ণিত হয়েছে সূরা কসাসের চার আয়াত ব্যতীত বাকি যে সূরা রয়েছে তা হচ্ছে মাক্কি, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। তো আমরা জানলাম যে এই সূরাটি কিছু আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে এবং বাকি আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে সর্বমোট 88টি আয়াতে মোবারকা রয়েছে এবং 9টি রুকু রয়েছে। আর এই সূরার নামকরণ, অর্থাৎ সূরা কসাস, নামকরণ কসাস কেন করা হলো আসুন আমরা শ্রবণ করি। কসাস শব্দের অর্থ হচ্ছে ঘটনা, কাহিনী, কিসসা। এই সূরা বিভিন্ন স্থানে ঘটনা, কাহিনী বর্ণনা করা হয়েছে, যেমন হযরত মুসা আলাইহিসসালামের ঘটনা এবং কারণের ঘটনা ইত্যাদি বর্ণনা করা হয়েছে। তো যেহেতু বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে, এই কারণে ওই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে কসাস। কসাস অর্থ ঘটনা বা কাহিনী, কিচ্ছা। তো আমরা জানতে পারলাম দর্শকবৃন্দ, এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কয়েকটি রুকু ও আয়াত রয়েছে, পাশাপাশি এই সূরার নামকরণ কেন করা হয়েছে তা আমরা জানতে পারলাম। আসলে আমরা আলোচনা করব এই সূরার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই সূরার আলোচ্য বিষয়গুলো কি কি। তো আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো এই সূরা, সূরা কসাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে ওই সকল বিষয়ের ঘটনা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এই যে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে, ঘটনার মাধ্যমে ইসলামের যে মৌলিক আকীদাসমূহ রয়েছে এগুলো, তাওহীদ, রিসালাত এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে এগুলোর প্রমাণাদি এই সূরার মধ্যে করা হয়েছে। এই ঘটনাগুলি বর্ণনার মাধ্যমে প্রমাণ দেওয়া হয়েছে, সাবিত করা হয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে এই সূরার মধ্যে আলোচনা এসেছে, যেমন হযরত মুসা আলাইহিসসালামের জন্ম থেকে নিয়ে তাওরাত প্রদান করা পর্যন্ত সকল ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই ঘটনা শুরুর দিকে ফিরাউন এবং তার যেই জুলুম, অত্যাচার ছিল, এগুলো বর্ণনা করা হয়েছে। বনি ইসরায়েলের যেই, বনি ইসরায়েলের উপরে যে অত্যাচার করা হতো, জুলুম করা হতো, এই সকল বিষয় নিয়ে এই সূরার মধ্যে আলোচনা এসেছে, ঘটনা বর্ণনা করা হয়েছে। অতঃপর হযরত মুসা আলাইহিসসালামের জন্ম এবং ফিরাউনের ঘরের মধ্যে তার লালন পালনের ঘটনা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি মিশরের মাদিনা থেকে হিজরত করার, হযরত শুয়াইব আলাইহিসসালামের সাহেবজাদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং এরপরে আরও কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে। তো আমরা জানতে পারলাম এই সূরার মধ্যে বেশ কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে। আরও কি কী রয়েছে আলোচ্য বিষয় আসুন আমরা শ্রবণ করি। এই সূরার মধ্যে আরও যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে মক্কার যে কাফেরদের এতরাজ ছিল, অভিযোগ ছিল, এই অভিযোগের জবাব দেওয়া হয়েছে। যেমন মুসা আলাইহিসসালামের মুজিজা দেখানো হয়েছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে এসেছে যে মুসা আলাইহিসসালাম যেভাবে মুজিজা দেখিয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, কেন এভাবে মুজিজা দেখায় না আমাদেরকে, তো এরকম অভিযোগ করেছিল মক্কার কাফেররা। তো এই ব্যাপারে যুক্তি খণ্ডন করা হয়েছে, উত্তর প্রদান করা হয়েছে। পাশাপাশি কিয়ামতের দিনে মুশরিকদের এবং তাদের যেই ষড়যন্ত্র বা মিথ্যাচার, তাদের যেই ছক এঁকেছিল কাফেররা মুসলমানদের বিপক্ষে, এ সকল বিষয়ে তাদের যেই অবস্থা হবে, তাদের পরিণতি যা হবে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম এবং কারুনের ঘটনা বর্ণনা করা হয়েছে, পুরো ঘটনা, কিভাবে কি ষড়যন্ত্র ছিল, কিভাবে কারুন সে ই করেছিল, ষড়যন্ত্র করেছিল, এ সকল বিষয় নিয়ে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। তো আমরা এই সূরার আলোচ্য বিষয়গুলো থেকে আমরা জানতে পারি এই সূরার মধ্যে অধিকারে মানে অনেকগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আপনাদেরকে প্রায় সময় বলে থাকি আমাদের উচিত যে এই ঘটনাগুলো আমরা যেন অধ্যয়ন করি। এই ঘটনাগুলো আমরা অধ্যয়ন করলে দেখা যাবে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। যেমনটি আলোচ্য বিষয়ের শুরুতে আমরা শুনেছিলাম যে সূরা কসস এর মধ্যে আম্বিয়ায়ে কিরামের আলোচনা এসেছে, বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে, যেন এই ঘটনার মাধ্যমে ইসলামের মৌলিক যেই আকিদার বিষয়গুলো রয়েছে এগুলো যেন আমরা জানতে পারি। তো দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন কোরআনে করিম এর বিভিন্ন ঘটনা আমরা অধ্যয়ন করি। বিভিন্ন কিতাব পাওয়া যায় আলহামদুলিল্লাহ, বিশেষ করে আপনাদেরকে পরামর্শ দেব, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব, কোরআনের আশ্চর্য ও অনন্য ঘটনাগুলি নামে একটি কিতাব রয়েছে। এই কিতাবটি আপনি হাদিয়ার মাধ্যমে মাকতাবুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা যাব আরেকটি সূরা নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। দুইটি সূরা নিয়ে আমরা আলোচনা করেছি, আর এই দুইটি সূরা হচ্ছে সূরা নামল এবং সূরা কসস। এই দুইটি সূরা আলোচ্য বিষয় কি কি ছিল তা আমরা জেনেছি, এই সূরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে সেই সম্পর্কে শ্রবণ করেছি। এখন আমরা যাব সূরা আনকাবুত, এই সূরা সম্পর্কে, এই সূরার বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে, এই সূরার নামকরণ কেন করা হয়েছে আনকাবুত, পাশাপাশি এই সূরার মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সে সম্পর্কে আসুন আমরা বিস্তারিতভাবে শ্রবণ করি। দর্শকবৃন্দ, আমরা যদি দেখি, আমরা যদি জানতে চাই যে এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, তাহলে অবতীর্ণের দিক দিয়ে এই সূরাটি হচ্ছে মাক্কি, অর্থাৎ মক্কায় মুকারমায় এই সূরা, সূরা আনকাবুত অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে সর্বমোট 69 অর্থাৎ 69টি আয়াতে মুবারাকা রয়েছে, আর 60টি রুকু রয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, সূরা আনকাবুতকে আনকাবুত কেন বলা হয়, অন্য কোনো নাম না দিয়ে আনকাবুত কেন দেওয়া হলো, তো আসুন আমরা শ্রবণ করি। আরবিতে মাকড়সাকে আনকাবুত বলা হয়। এই সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আনকাবুত অর্থাৎ এই মাকড়সার উদাহরণ দিয়েছেন। তো এই আনকাবুত অর্থাৎ মাকড়সাকে কেন্দ্র করে এই যে আলোচনা হয়েছে, তো এইকে কেন্দ্র করেই এটাকে সম্পর্ক রেখে, এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম রাখা হয়েছে আনকাবুত। তো দর্শকবৃন্দ, আমরা জানলাম এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কয়েকটি আয়াত রয়েছে, এই সূরার নামকরণের ইতিহাস আমরা জানলাম, এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করব যে এর আলোচ্য বিষয় কি, সূরা আনকাবুত এর আলোচ্য বিষয় কি। এই সূরার মূল যে বিষয়, মূল যে থিম, যেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে তাওহীদ এবং রিসালাত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে এবং বান্দার আমলের প্রতিদান দেওয়ার দলিল দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি মুসিবত এবং পরীক্ষার সময় এই মুসলমানদের যে অবস্থা হয়, ওই অবস্থার মধ্যে মুসলমান ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যের ব্যাপারে তারগিব উৎসাহ প্রদান করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যদি আমরা দেখি এই সূরার শুরুর দিকে, শুরুর আয়াতের মধ্যে এই বিষয় বর্ণনা করা হয়েছে যে দুনিয়ার মধ্যে মুসলমানদের যেই কঠোরতা, মুসলমানদের প্রতি কঠোরতা এবং তাদের উপরে যেই মুসিবত আসবে, আর এই মুসিবতের মাধ্যমে তাদের যে পরীক্ষা নেওয়া হবে এর ব্যাপারে বর্ণনা করা হয়েছে, এবং এর পূর্বের যারা ছিল তাদেরকেও যে পরীক্ষা করা হয়েছে সে সম্পর্কে ঈশ্বরের মধ্যে বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, ঈশ্বরের মধ্যে আরও যে আলোচনা করা হয়েছে তা হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করে এর দ্বারা উপকার অর্জন করা বা নফসের সাথে জিহাদ করা যে উপকারিতা রয়েছে এ সম্পর্কে, পাশাপাশি ইমান কবুল করার ব্যাপারে এবং আমলের প্রতিদান দেওয়ার ব্যাপারে বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। এছাড়া সূরা আনকাবুতের মধ্যে আরও যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা হচ্ছে পিতামাতার সাথে সুন্দর আচরণ, সদাচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, হুকুম বর্ণনা করা হয়েছে, এবং এও বর্ণনা করা হয়েছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের যে পরীক্ষা, তারা যে মুসিবত পরীক্ষার মধ্যে ছিল ওই পরীক্ষা বর্তমান যুগে যারা মুসলমান আমরা রয়েছি বা যার উম্মত রয়েছে তারা যে কষ্ট সহ্য করেছে তার চেয়ে বেশি কষ্ট তাদেরকে দিয়েছে তাদের কমরা কাফেররা, তারা ধৈর্য ধারণ করেছে। আম্বিয়া কিরামের অপেক্ষায় আমরা অনেক কম কষ্ট পাই দিনের কাজ করতে গিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনই কাজ করার তৌফিক দান করুক, আম্বিয়া কিরামের মহান সুন্নতকে আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নিকট হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম, হযরত শুআয়ব আলাইহিসসালাম, হযরত হুদ, হযরত সালেহ, হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত হারুন আলাইহিমুসসালামের ঘটনা বর্ণনা করতেন। যারা সাহাবায়ে কিরাম ছিলেন তারা যেন জেনে নেয় আল্লাহ তাআলা আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামকে কীভাবে সাহায্য করেছেন এবং তাদেরকে যারা অস্বীকার করেছে, তাদের বিরোধিতা যারা করেছে তাদেরকে কীভাবে ধ্বংস করেছেন, এই সূরার মধ্যে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি এই সূরার মধ্যে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের ঘটনাবলি বর্ণনা করার সময় আল্লাহ তাআলা কুদরত এবং একত্ববাদ এবং মৃত্যুর পুনরুজ্জীবিত করার ব্যাপারে দলিল দেওয়া হয়েছে। পাশাপাশি আহলে কিতাব এবং মুশরিকদের যেই এতরাজ ছিল, অভিযোগ ছিল, সেগুলোর উত্তরও এই সূরার মধ্যে প্রদান করা হয়েছে। পাশাপাশি কুফফার যারা ছিল, কাফির যারা, তাদের জুলুম, তাদের অত্যাচার, তাদের অত্যাচারের শিকার যে মুসলমান হয়েছিল আর তাদের অত্যাচারের শিকার হয়ে মুসলমানরা তাদেরকে হিজরত করার ব্যাপারে বলা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি তাদের হিজরতের পর তাদের প্রতিদান দেওয়া হবে, তাদের উজরত দেওয়া হবে, আজর দেওয়া হবে, তাদের সওয়াব দেওয়া হবে, এই সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, আমরা এই আজকের আলোচ্য সূরাগুলোর মধ্যে সূরা নামল, সূরা কসাস এবং সূরা আনকাবুত এই তিনটি সূরার মধ্যে আমরা বেশ কিছু বিষয় জানতে পারলাম, শিখতে পারলাম, অনেকগুলো বিষয় তথ্য আমরা জানতে পারলাম, কোন সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তা আমরা জানলাম। ইনশাআল্লাহ তাআলা এভাবে এই অনুষ্ঠানের সাথে থাকলে আমরা এক একটি পর্বে এক একটি সূরা নিয়ে আলোচনা করতে পারবো, বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো। দর্শকবৃন্দ, আপনাদের নিকট অনুরোধ, আমরা অনুষ্ঠান দেখি, ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলি আমরা জানতে পারবো। দর্শকবৃন্দ, আজকে আমরা এখানে বিদায় নিব, আমরা আগামী পর্বে অন্যান্য সূরা নিয়ে উপস্থিত হয়ে সে বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।